feel the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস, সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান্দ হরওয়ার্ল্ড এর সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান্দ হরওয়ার্ল্ড এর আজকের হরর নাইট এর 128তম এপিসোডের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন। সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছে। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandhorwalbdr@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnandhorwalbdr@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আমাদেরকে যদি আপনারা ঘটনা পাঠাতে ইচ্ছে করেন অথচ আপনাদের কাছে কোনো ভয়ের সত্য ঘটনা জানা নেই, আপনারা কিন্তু চাইলেই আপনাদের আশেপাশে থাকা ময় মুরব্বীদের কাছে গিয়ে ভয়ের ঘটনা তাদের কাছে আছে কিনা জানতে চাইতে পারেন। দেখবেন কিছু সময় আলাপচারিতার পর ওনারাই ওনাদের সাথে ঘটে যাওয়া ভয়ের ঘটনাগুলো একে একে এমনভাবে বলতে শুরু করবে, তখন দেখা যাবে যে আপনারই সময় হচ্ছে না ওই মুহূর্তে ওই ঘটনাগুলো শোনার। এমন অনেক উদাহরণ আমার নিজের সাথেই রয়েছে। প্রথম দিকে জিজ্ঞেস করেছি, বলে না এখানে কোনো ঘটনা নেই, আমার সাথে কোনো ঘটনা ঘটেনি। পরে যখন একটু আন্তরিকতা হয়েছে এরপর থেকে ঘটনা বলতে শুরু করেছে। একটা পর্যায়ে এমন হয়েছে যে আমার ফেরত যাবার সময় হয়েছে কিন্তু ঘটনা বলা কিন্তু শেষ হয়নি। এমন উদাহরণ আমার নিজের সাথেই রয়েছে। তাই আপনারা চাইলেই আশপাশ থেকে কিন্তু সত্য ভয়ের ঘটনাগুলো কালেক্ট করে আমাদেরকে ইমেল করতে পারেন। চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম মোহাম্মদ শহিবুল রহমান। উনি বর্তমানে সৌদি আরবের রিয়াদ শহরে রয়েছেন। ওনার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাওয়া বাজার যেই জায়গাটা রয়েছে তার পাশে একটি গ্রাম রয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে বড় কাপন। এই গ্রামে তো আমি কিন্তু যেহেতু সুনামগঞ্জে প্রায় আড়াই বছরের মতো ছিলাম, এই যে জাওয়া বাজার ছাতক এই জায়গাগুলোর সাথে কিন্তু আমি পরিচিত। বিশেষ করে সুনামগঞ্জ যাওয়ার সময় কিন্তু এই জায়গাটা পড়ে, এই জাওয়া বাজারটা পার হয়ে যেতে হয়, এই কারণে এই জায়গাটা আমার বেশ পরিচিত। বেশ কয়েকবার সেখানে গিয়েছি, মানে বাস থেকে নেমেছি, তারপরে অফিসিয়াল যে ট্যুরগুলো ছিল ওদিক দিয়ে যাওয়ার সময় অফিসের গাড়ি থেকে নেমে সেখানে বেশ কিছু কাজও করেছি। এরকম অনেক ব্যাপারগুলোই আমার স্মৃতিতে রয়েছে এই জাওয়া বাজারের সাথে আর কি। তো ওই এলাকাতে একটি বিশাল বড় হাওর রয়েছে, এই হাওরটার নাম হচ্ছে দেখার হাওর। আপনারা ইউটিউবে সার্চ দিলেও কিন্তু এই দেখার হাওর সম্পর্কে জানতে পারবেন। এটা এত বড় যে এর এক পাশ থেকে অন্য পাশ কিন্তু দেখাই যায় না ভালোভাবে। কয়েকটি থানা নিয়ে গঠিত, ছাতক, শান্তিগঞ্জ, দোয়ারা বাজার, এগুলো নিয়ে কিন্তু এই বিশাল বড় দেখার হাওরটা হয়েছে আর কি। আর এটা একটা সাগরের মতো। ঘটনার সময়কাল 2010। ওনাদের পাশের গ্রামের একজন লোক খুব সকালবেলা বৃষ্টির দিনে বাসা থেকে বের হয়েছেন এই হাওরে মাছ ধরতে। ওনার হাতে ছিল একটা পাতিল আর কারেন্ট জাল। উনি হাওরে গিয়ে মাছ ধরতে শুরু করেছেন। দুপুর পার হয়ে বিকেল হয়ে গেল, বাড়িতে আসার ওনার নাম নেই। ওনার ফ্যামিলি সবাই চিন্তিত হয়ে ওনাকে খুঁজতে বের হলেন ওই হাওরের দিকে, খুঁজে পাচ্ছিলেন না ওনাকে। একটা পর্যায়ে দেখা যায় একজন মানুষের পা শুধু দেখা যাচ্ছে, শরীরের অংশটা পানির নিচেই রয়েছে। তখন ওখানে গিয়ে দেখা গেল যে এই ব্যক্তির দেহ সেখানে মৃত অবস্থায় পড়ে আছে, হাতের কয়েকটা আঙ্গুল ছিল না, জাস্ট এতটুকুই। তখন তো চতুর্দিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, কে মারল কে মারল, কিন্তু কেউ তাকে খুন করেছে বলে মনে হয়নি। আর ওনার বাসাটা কিন্তু হাওরের খুব কাছাকাছি ছিল, ওনাকে ওখান থেকে নিয়ে আসা হয়। নিয়মকানুন মেনেই পরের দিন ওনাকে দাফন করা হয়। তবে কেউ ওনাকে হত্যা করেছে এমন কোন আলামত কিন্তু বোঝা যাচ্ছিল না, শুধু ওনার হাতের এই কাটা আঙ্গুলগুলো ছাড়া। হাতের আঙ্গুলের যদি কিছুটা অংশ কেটে যায় তাহলে তো কারো মৃত্যু হবার কথা নয়। আর উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলেই কিন্তু পরবর্তীতে জানা গিয়েছে। হতে পারে পানিতে নামার পর ওনার হার্ট অ্যাটাক হয়েছে, এরপর পানির ভিতরে পড়ে গেছেন, আর বড় কোনো মাছ এসে ওনার হাতের আঙ্গুল কামড় দিয়ে কেটে নিয়ে খেয়ে ফেলেছে, এটাও হতে পারে। এটা কিন্তু আমরা হতে পারে বলছি, কিন্তু আসলে কি তাই? চলুন ঘটনার সামনের দিকে আগাতে থাকি। এই ঘটনা ঠিক পরের দিন, অর্থাৎ তার দাফন কাফনের পরের দিন, তার মা স্বপ্নের মধ্যে দেখছেন যে এই ব্যক্তি স্বপ্নে তার মায়ের কাছে এসে বলছে যে মা, আমাকে তো মেরে ফেলেছে, আমি তো মরতে চাইনি। এটা দেখার পরপরই ওনার মা ধর্মর করে উঠে বসেন, ছেলের জন্য কান্নাকাটি শুরু করতে থাকেন। তখন উনি বলেন যে আমার ছেলে না স্বপ্নের মধ্যে এসে আমাকে বলছে যে সে আসলে এমনি এমনি মারা যায়নি, তাকে মেরে ফেলেছে কেউ। কিন্তু কে মেরেছে এটা তো জানা যাচ্ছে না। মোটামুটি তিন চার দিন পরের ঘটনা, পাশের গ্রামের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে বাবুল, উনি বাজার থেকে বাড়ির দিকে ফিরছেন। তখন রাত আনুমানিক একটা থেকে দুটোর মাঝামাঝি কোন একটা সময় হয়েছে আর কি। বাজার থেকে ওনার বাড়ির দূরত্ব মাত্র 15 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। বাড়ির রাস্তা হচ্ছে এই দেখার হরের পাশ দিয়ে। এই বাবুল ভাই যখন অর্ধেক রাস্তা এসেছেন তখন উনি দেখতে পান যে এই দেখার হাওরে অনেক বড় একটা অবয়ব হাঁটছে। বিষয়টা এরকম, কেউ যদি হাঁটু পানিতে হাঁটে তখন যেরকম শব্দ হয় ওইরকম শব্দ হচ্ছে, কিন্তু জিনিসটা অনেক বড়, আর এর পুরো শরীর জুড়ে বড় বড় অনেকগুলো চোখ রয়েছে, সবগুলো চোখই কিন্তু পিটপিট করছে। তখন বাবুল ভাইয়ের শরীরটা অনেকটাই অবশ হয়ে যেতে থাকে, একটা পর্যায়ে উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এরপর ওনার কিছুই মনে নেই। বাবুল ভাই যেখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন এই জায়গা থেকে একটু দূরে ছিল মসজিদ, যখন মুসল্লিরা ফজরের নামাজ পড়তে আসেন তখন ওনাকে পান মাটিতে এভাবে পড়া অবস্থাতে। সবাই তাকে ধরাধরি করে ওনার বাড়িতে দিয়ে আসেন। দুপুর হয়ে গিয়েছিল, ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা কিন্তু তখনও চলছিল, কিন্তু জ্ঞান ফিরছিল না। একটা পর্যায়ে মসজিদের হুজুর আসেন, হুজুর এসে পানি পড়া দেন, ঝাড়ফুঁক করে চলে যান। এর কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফেরত আসে, কিন্তু একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে উনি কথা বলতে পারছিলেন না ওই সময়। উনি কিন্তু হাঁটাচলা করতে পারছিলেন, সবকিছুই করতে পারছিলেন, কিন্তু কথা বলতে পারছিলেন না। ইশারা ইঙ্গিতে উনি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন ঘটনাটা কি হয়েছে, তবে উনি নিজের মুখে ওই সময় কিছু বলতে পারছিলেন না। আর এই যে ওনার কথা না বলার একটা সমস্যা তৈরি হয়েছে, অনেক হুজুর কবিরাজ দেখানো হচ্ছিল কিন্তু কোনো সমস্যা হচ্ছে, মানে কোনো সমাধান হচ্ছিল না, সমস্যা রয়েই যাচ্ছিল। বড় বড় হুজুরাও বলছিলেন যে এই কাজ তাদের দ্বারা হবে না। তো এরপরের ঘটনা, পাশের গ্রামের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সজীব, এই সজীব সাহেবকে এই যে শহীবুল রহমান ভাই কাকা বলে সম্বোধন করেন আর কি। এই সজীব কাকা কিন্তু এই বর্ষাকালে হাওরের মাছ ধরে জীবিকা চালাতেন, আর যখন শুক্রর সময় থাকত তখন কৃষিকাজ করতেন। এই সজীব কাকা প্রতিদিনের মতো নৌকা এবং কারেন্ট জাল নিয়ে চলে যান এই দেখার হাওরের গভীর যেই অংশটা রয়েছে এই দিকে। উনি মাছ ধরতে গিয়েছেন, সেখানে আরো অনেক মানুষই মাছ ধরছিল আলাদা আলাদা নৌকা নিয়ে। একটা লোক লক্ষ্য করে এই সজীব কাকার নৌকা এটা এলোমেলো ভাবে ভেসে যাচ্ছে। তারা চিন্তা করলেন যে কি ব্যাপার, নৌকা পানিতে এদিক এদিক ছোটাছুটি করছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু উপরে তো কাউকে দেখা যাচ্ছে না। এটা কিন্তু দিনের বেলার কথা বলছি। তখন একজন ব্যক্তি সন্দেহ করে নৌকা নিয়ে ওদিকটাতে যান, গিয়ে দেখেন সত্যিই তাই, নৌকার উপরে সজীব কাকা নেই। কোথায় গেল কোথায় গেল, এখানে তো এভাবে হঠাৎ করে চলে যাবার কথা না। যেখানে নৌকা রয়েছে এখানে কিন্তু মানুষ ডুবে যায়, এখানে নেমে কেউ সাপটে অন্যদিকে চলে গেছে, এটাও তো সম্ভব না, কারণ যেখানে স্থলভাগ রয়েছে এটাও অনেক দূরে। উনি কোথায় গেলেন? উনি তখন অন্যদেরকে ডাকাডাকি শুরু করলেন, অন্যরাও নৌকা নিয়ে সেখানে আসে। সবাই বললেন আচ্ছা ঠিক আছে, একটু ডুব দিয়ে দেখি নৌকার নিচে টিচে আছে কিনা, হতে পারে নৌকার নিচে জাল আটকে গিয়েছিল, এটার নিচে নেমেছে, নিজেও আটকে গেছে এরকম কিনা। সত্যি তাকে নৌকার নিচে পাওয়া যায়, কিন্তু কোন জালে উনি আটকে ছিলেন না, তার জালও কোনো কিছুতে আটকে ছিল না। ওনাকে যখন নৌকার উপরে তোলা হলো তখন দেখা গেল ওনার নাক, মুখ, চোখ, কান এগুলো দিয়ে তাজা রক্ত গলগল করে বের হচ্ছে। আসলে ওনার সাথে কি হয়েছিল এটা কিন্তু আর কখনোই জানা সম্ভব হয়নি। বিশেষ করে একদম ঘটনাটা কি হয়েছিল, উনি মৃত্যুর পূর্বে কি দেখেছিলেন এই জিনিসটা, এটা জানা সম্ভব হয়নি। তবে রহস্য তো উদ্ঘাটিত হবেই, তাই না? কোনো না কোনোভাবে সজীব কাকাকে কিন্তু কবর দেয়া হলো। সবার মনের মধ্যেই একটাই চিন্তা যে হাওড়ে কি এমন এসেছে যার কারণে এরকম ঘটনা ঘটছে। এই যে বাবুল কাকা, উনি তো বলেছেন ইশারা ইঙ্গিতে যে ঘটনাটা কি হয়েছে, কিন্তু দুজন ব্যক্তি এনারা যে মারা গেলেন আসলে ঘটনাটা কি হয়েছে এটা তো জানা যাচ্ছে না। এবার আসি আর একটা ঘটনায়। একই গ্রামের আরেকজন ব্যক্তি, উনি ওনার একটা ষাঁড় গরু নিয়ে হাওড়ের মধ্যে গোসল করাতে নিয়ে যাচ্ছিলেন আর কি। তো গোসল করার একটা পর্যায়ে ষাঁড় গরুটা হঠাৎ করে উদ্ভট আচরণ শুরু করে, মাথা দিয়ে সামনের দিকে কাউকে মনে হচ্ছে গুঁতো দেওয়ার চেষ্টা করছে। ওই ব্যক্তি বুঝতে পারছিলেন যে এখানে কোন একটা সমস্যা হচ্ছে, কারণ ষাঁড় গরুটা হঠাৎ করে এরকম সামনের দিকে কাকে গুঁতো মারতে যাচ্ছে। তখনও কিন্তু উনি দেখতে পাচ্ছিলেন না যে ঘটনাটা কি। হঠাৎ করে ওনার চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর একটা দৃশ্য। উনি দেখতে পান যে ভয়ঙ্কর একটা দানব সামনে দাঁড়িয়ে আছে, এই ষাঁড় গরুটা তার দিকে ধেয়ে যাচ্ছে, শিং দিয়ে গুঁতো মারার চেষ্টা করছে। মূলত ওই ষাঁড় গরুটা তাকে রক্ষা করার চেষ্টা করছে, আর দানবটা এই ব্যক্তির দিকে আসার চেষ্টা করছে। উনি তো দ্রুত পানির উপরে ওঠেন, উনি আর ওনার ওই ষাঁড় গরুটা হাঁটু পানির ওই পর্যায়ে ছিলেন আর কি, মানে এতটুকু গভীরতায় ছিলেন। উনি ওনার গরুকে উপরে নিয়ে আসেন, এরপর দৌড়াতে শুরু করেন আর কি। তো দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে আসলে উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। ষাঁড় গরু বাড়িতে ফেরত আসে, উনি নাই, বাড়ির লোকজন আবার আসে, এসে দেখে যে উনি একটা জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছেন, ওনাকে ধরাধরি করে নিয়ে আসা হয়। এরপর তো জ্ঞান ফিরছিল না, ঝাড়ফুঁক করার পর ওনার জ্ঞান ফেরত আসে। প্রথমবারের মতো এই ব্যক্তি নিজের মুখে সবকিছু খুলে বলেন যে উনি কি দেখেছেন। হাওড়ে ভয়ঙ্কর একটা দানব এসেছে, হাওড় দেও বলা হয় ওই এলাকাতে আর কি। হুজুর, উনি এই জিনিসটা শোনার পর খুব চিন্তিত হয়ে পড়েন। উনি বলেন যে ঠিক আছে, আমি একটু দেখি, চিন্তা ভাবনা করে খোঁজ খবর নিয়ে আসলে ঘটনাটা কি। ওই রাতে ওই ব্যক্তি নাকি স্বপ্নে দেখেন বিশাল বড় একটা দানব, তার পুরো শরীর জুড়ে শুধু চোখ আর চোখ, বড় বড় চোখ। ওই দানবটা বলছে, আজকে বেঁচে গেলি রে, তোর গরুর জন্য কিছু করতে পারলাম না। এই বলে নাকি ওই অভাবটা চলে যায়, আর কোনো কথা বলেনি। এই বিষয়টাও উনি আবার পরদিন সবার সাথে শেয়ার করেছিলেন। এর কয়েকদিন পরের কথা, গ্রামের সবাই এক জায়গা হয়েছেন, তারা পরামর্শ করছেন যে আসলে কি করা যায়, এরকম সমস্যা তো ছিল না। দেখার হাওড়ে তো সবসময় ওনারা মাছ ধরেন, বিভিন্ন কাজকর্ম করেন, হঠাৎ করে কি সমস্যা শুরু হয়ে গেল। সবাই সিদ্ধান্ত নিলেন বড় বড় হুজুরের সাথে বিষয়ে পরামর্শ করতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে, দেখি কার মাধ্যমে এটার সমাধান হয়। তো এভাবে কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, এই যে বাবুল কাকা, উনি ইশারা ইঙ্গিতে বলেছেন যে কি হয়েছে। তারপর যেই ব্যক্তি বেঁচে গেছেন ওই সময়, উনি বলেছেন আর দুজন তো মারাই গেছে, তারা তো আর কিছু বলে যেতে পারেননি। তবে সবাই অনুমান করলেন এই কাজগুলো এই হাওড় দেওরই কাজ, এই দেওটাই এই কাজ করেছে। একজন ভালো হুজুরের সাথে কথা বলা হলো, হুজুর এসেছেন, আসার পর ওনাকে হাওড়ের মাঝে নৌকা দিয়ে বেশ অনেকটা অংশ ঘুরিয়ে আনা হয়। তখন উনি এসে বলেন যে এই কাজ ওনার পক্ষে সম্ভব হবে না, আরো ভালো হুজুর নিয়ে আসতে হবে। তখন উনি এতটুকু বলে যান যে আপনারা আশেপাশে সবাইকে বলে দেন, হাওড়ে যদি মাছ ধরতেই হয় দিনের বেলায় ধরতে, মাগরিবের পর হাওড়ে নামাতে দূরের কথা, এই হাওড়ের আশপাশ দিয়েও আপনারা হাঁটাহাঁটি করবেন না, আপাতত এই সমস্যা সমাধান হবে, তারপর সবকিছু স্বাভাবিকভাবে আপনারা করবেন। প্রতিদিন মাগরিবের পর পুরো এলাকায় ভয়ঙ্কর শ্মশানের মতো এক নিরবতা নেমে আসত। শুধু কেউ মসজিদে এশার নামাজ পড়ার জন্য বাইরে বের হতেন, আবার এশার নামাজ পড়েই বাড়িতে চলে যেতেন। যারা শুধু নামাজ পড়ার জন্য বের হতেন এমন ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ কিন্তু এই হাওড়ের আশেপাশে আসা যাওয়া করত না। হ্যাঁ, অন্য এলাকা দিয়ে আসা যাওয়া করত, কিন্তু হাওড়ের আশপাশ দিয়ে আসা যাওয়া করত না আর কি। আর রাত হলেই হাওড়ের সাথে যাদের ঘর বাড়ি ছিল তারা এক ধরনের অদ্ভুত শব্দ শুনতে পেত। মনে হতো বিশাল বড় কিছু একটা হাওড়ের পানির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। হেঁটে গেলে পানিতে এক ধরনের ছলাৎ ছলাৎ শব্দ হয়, ওরকম শব্দ ওনারা শুনতে পেতেন। মনে হতো হাওড়ের পানি এক পাশ থেকে সব আর এক পাশে চলে যাচ্ছে, আবার আর এক পাশ থেকে আর এক পাশে চলে আসছে। মানে এরকম একটা স্রোতের শব্দও হতো, যেটা আসলে ওই সময় এই দেখার হাওড়ে হতো না কখনোই। এরপর তো বিভিন্ন সময় বিভিন্ন হুজুর এসেছেন, সবাই একই কথা বলেছেন, কাজ হবে না, তাদের পক্ষে এটা সম্ভব হবে না। এর মধ্যে আরেকজন হুজুর এসেছিলেন, উনি বলেন ঠিক আছে আমাকে একটু হাওড়টা ঘুরিয়ে দেখান। বেশ কিছু জায়গা তাকে ঘুরিয়ে দেখা হয়। উনি বললেন ঠিক আছে আমি আজ রাতে আমার জিনিদের সাথে আলোচনা করব, খোঁজ খবর নিব, আর আগামীকাল ইনশাল্লাহ কোনো একজন তুলারাশির লোক নিয়ে আসব। পরের দিন হুজুর এসেছেন, সাথে তুলারাশির লোকও নিয়ে আসছেন। হাওড়ের একপাশে ছিল একটি বট গাছ, অনেক বড় সাইজের একটি বট গাছ। সেখানে হুজুর এই তুলারাশির ব্যক্তিকে আর গ্রামের দুইজন স্থানীয় হুজুরকে সাথে নিয়ে গিয়েছেন। সেই বট গাছের নিচে যাওয়ার পর হুজুর দুইটা গোল বৃত্ত এঁকে দেন, একটাতে হুজুর, অন্যটাতে সেই তুলারাশির লোক বসে ওনারা ওনাদের আমল শুরু করেছেন আর কি। তো যে দুজন হুজুর নিয়ে গিয়েছিলেন ওনাদের গ্রামেরই আসলে, তো ওনারা ওনাদের মানে যে দোয়াটা পড়তে হবে সেটা ওই হুজুর বলে দিয়েছিলেন, ওনারা পড়ছিলেন। একটা পর্যায়ে সেই জিনটা এই তুলারাশির লোকের ভিতরে চলে আসে, এসে বলে যে এই হুজুর তোর এত বড় সাহস, তুই আমাকে ডাকছিস, তোর মতো কত হুজুর এলো গেল, কেউ আমাকে ডাক দেওয়ারও সাহস পেল না, আর তুই আমাকে ডাক দিছিস, তোর তো সাহস কম না। এই বলার পর ওই জিনটা বলছে যে তুই কাদেরকে খবর নিতে পাঠিয়েছিস আমার কাছে, এই দেখ ওদের মৃতদেহ আমার হাতের ভিতরে দেখ। তখন নাকি ওই তুলারাশির লোকটা দুই হাত সামনে বাড়িয়ে দেয় হুজুরের সামনে। হুজুর দেখেন যে ভয়ঙ্কর একটা দৃশ্য, তার অনুগত দুটো জিনের মৃতদেহ ওই হাতের ভেতরে দেখা যাচ্ছে। এটা দেখে হুজুরও বেশ ভয় পেয়ে যান। এরপর ওই জিনটা বলে ওঠে খবরদার আর কখনোই আমাকে ডাকার সাহস করবি না। তখন ওই হুজুর বলেন তুই আমার দুটো পরহেজগার জিনকে মেরে ফেললি, তোর এত বড় সাহস, ঠিক আছে আমি তোকে ডাকবো না যা, কিন্তু মনে রাখিস এর প্রতিশোধ আমি নেবই, জানের বদলে জান, আমার দুই জিনকে মেরে ফেলেছিস, দেখি তুই কিভাবে বাঁচিস, যা তোকে ছেড়ে দিলাম, চলে যা। হুজুরও বুঝেছিলেন একে এখানে রেখে খুব একটা লাভ হবে না, তার সাথে পারবেন না উনি, ছেড়ে দিলেন হুজুর। আসলে ছেড়ে না দিলেও সে চলে যেত, হুজুর এটাও বুঝতে পেরেছিলেন। এরপর হুজুর বললেন আপনারা দেখেছেন নিশ্চয়ই ঘটনাটা কি হয়েছে, আপনারা যদিও বা আপনাদের চোখে আমার দুটো জিনের মৃতদেহ দেখতে পাননি, কিন্তু আমি দেখতে পেয়েছি, আমার অন্তরের ভিতর এখন প্রতিশোধের আগুন জ্বলছে, এই প্রতিশোধ আমি নেবই, আর আপনারা নেবেন আপনাদের এলাকায় যে হত্যাকাণ্ড হয়েছে সেটার প্রতিশোধ, এটা নিতেই হবে, তা না হলে এখানে আরও হত্যাকাণ্ড ঘটতেই থাকবে, এই এক বিধ্বংসী জিন, একে সহজে আটকানো সম্ভব নয়, তবে ইনশাল্লাহ আমরা একে আটকাবই, আগামীকাল আমি আমার ওস্তাদকে সাথে নিয়ে আসব, আপনারা আপাতত সাবধানে থাকেন। এই বলে হুজুর চলে যান। সত্যি পরদিন উনি ওনার ওস্তাদকে সাথে নিয়ে আসেন, বেশ বয়স্ক একজন ব্যক্তি, সাথে করে অবশ্য আরও বেশ কয়েকজন হাফেজ সাহেবদেরকে নিয়ে আসা হয়েছিল। সেই একই বট গাছের নিচে এসে ওনারা বসেছেন। সেই বড় হুজুর অনেকগুলো বৃত্ত এঁকেছেন, মানে যে কয়েকজন মানুষ সে কয়েকটা বৃত্ত এঁকেছেন, সেই হাফেজ সাহেবদেরকে ওই বৃত্তের ভেতরে বসানো হয়। বড় হুজুর কোরআনের নির্দিষ্ট কিছু আয়াত পড়তে বলেন, তো হাফেজ সাহেবরা ওনারা পড়তে শুরু করেছেন। বড় হুজুরের অনুগত বেশ কয়েকজন শক্তিশালী জিন ছিল, তাদের ক্ষমতাও অনেক বেশি ছিল, সেই জিনগুলো ওখানে হাজির হয়ে যায়, যদিও বা কেউ সেটা দেখতে পাচ্ছিল না, কারণ ঘটনাটা তো দিনের বেলায় হচ্ছিল। ওই বড় হুজুর জিনদেরকে বলেন দেখেন তো এই দানবটা এখন কোথায় আছে। জিনেরা চলে যায় এটাকে খুঁজতে। এক পর্যায়ে অল্প সময়ের মধ্যে জিনেরা এসে হুজুরকে বলে হুজুর এই দানব হাওড়ের ডান পাশে আছে। এই খবর শোনার পর হুজুর বলছেন যে ওকে খোঁজার জন্য আপনাদেরকে আর পাঠাতে চাই না, আমি নিজেই দেখছি কি করা যায়। এরপর হুজুর কিছুটা মাটি আর বালি হাতে নিয়ে ফু দিলেন, আর সেই মাটি আর বালি হাওরের ডান দিকে ছুড়ে মারেন। এক পর্যায়ে সেই ভয়ঙ্কর দানবটা ওই দলের ভেতরে থাকা তুলারাশির লোকের ভেতরে চলে এসে বলে, কিরে হুজুর, আমাকে ডাক দিয়েছিস, জানিস না এর আগের দুটো জিনকে মেরে ফেলেছিলাম, তোর শিষ্য এই দুটো জিনকে দিয়ে আমার কাছে পাঠিয়েছিল খবর নেয়ার জন্য, তুই আবার আসছিস? তখন ওই হুজুর বলেন, হ্যাঁ আসছি, তুই তো দুজন মানুষকে মেরে ফেলেছিস। তখন নাকি ওই জিনটা হো হো করে হেসে দিয়ে বলে, দুজন? দুজন না, আমি এখানে দশ জন মানুষ মারছি, তোরা দুজনের হিসাব জানিস। তখন হুজুর বলেন, কেন মেরেছিস এদেরকে? সোজা কথা, ওরা আমাকে বিরক্ত করেছে তাই মেরেছি। কি বিরক্ত করেছিল তার উত্তর তো তোকে দেব না। এই ধরনের কথোপকথন হচ্ছে। তখন হুজুর বলছেন যে, তোর ক্ষমতার অনেক বড়াই, তাই না? বহু মানুষকে তো হত্যা করেছিস, আর একটা পিঁপড়াকেও মারার সুযোগ তোকে আমি দেব না। তখন হুজুর চিৎকার দিয়ে বলে ওঠেন, আপনারা এটাকে ধরেন, ধরে এক্ষুনি আমার এই বোতলে ঢুকায় ফেলেন। এই কথা বলার সাথে সাথে নাকি হঠাৎ করে মনে হল, ওই তুলারাশির ব্যক্তি যিনি বসে আছেন তার ভেতরে থাকা জিনটা, সে যে রিয়াকশন করবে ওই তুলারাশির ব্যক্তির যিনি আছেন আর কি, তার চোখে মুখেও তো সেই রিয়াকশন দেখা যাবে। মনে হল হঠাৎ করে সে ভয় পেয়ে গেছে। আর তখন সবাই দেখতে পেলেন একটা ভয়ঙ্কর দৃশ্য। তুলারাশির ব্যক্তির বুকের এইখান থেকে মনে হচ্ছে কালো এক ধরনের ধোঁয়া বের হচ্ছে, আর এই ধোঁয়াটা সোজা ওই বোতলের ভেতরে ঢুকে গেল। তারপর হুজুর ওই বোতলের মুখটা বন্ধ করে দিলেন এবং বললেন, এরপর এটাকে কি করা যায় সেটা আমি দেখছি, আলহামদুলিল্লাহ এখন আপনারা নিরাপদ। এই বলে হুজুর উনি ওনার কাজ শেষ করলেন। এরপর ওই বোতলটাকে সাথে নিয়ে হুজুর চলে গিয়েছিলেন। এরপর থেকে কিন্তু এই হাওরের দেউ, বিশেষ করে এই দেউটা আর কোথাও দেখা গিয়েছে এটা শোনা যায়নি। তবে এই দেউটা দুজন ব্যক্তিকে হত্যা করেনি, আরো বহু মানুষকে হত্যা করেছে। তবে এই দেউটাকে বন্দি করার পর ওই যে বাবুল কাকা যিনি, ওনার কিন্তু আবার কথা বলার শক্তি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ফেরত এসেছিল। এরপর উনি তো আরো বিস্তারিতভাবে সেটা বর্ণনা করেছেন আর কি। তাহলে বোঝা গেল এই ভয়ঙ্কর দানবটা মোট দশ জনকে হত্যা করেছে। বাকি কোন আটজনকে হত্যা করেছে এই বিষয়ে কিন্তু ওভাবে তথ্য পাওয়া যায়নি। হতে পারে তারা এমনভাবে হারিয়ে গেছে, তাদের পরিবারও আসলে জানে না, তাদের পরিবার অপেক্ষায় আছে। আবার হতে পারে হাওরের এমন কোন একটা অংশে এই হত্যাকাণ্ড চালিয়েছে যে খবরটা এই পাশে আসেনি, এমনও হতে পারে আর কি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, মোহাম্মদ শহীবুল রহমান ভাইকে। আসলে হাওর কেন্দ্রিক অনেক ঘটনা রয়েছে, তার কয়টাই বা আমরা জানি। আল্লাহওয়ালা ব্যক্তি যারা আছেন, আল্লাহ তাআলা তাদের এমন কিছু আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন, এমন কিছু রুহানি শক্তি দিয়েছেন যার কারণে এই ধরনের দুষ্ট পিশাচরা ইনাদেরকে ভয় পায়। তবে একটি জিনিস আমি সবসময় বলি, এটা মনে রাখবেন, তা হচ্ছে মানুষ যখন এই ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করে মানুষের কাছ থেকে দাবি করে টাকা নেয়, তখন কিন্তু তাদের এই আধ্যাত্মিক শক্তিটা আর থাকে না। তখন এই পিশাচ শ্রেণীর জিনেরা বুঝতে পারে যে এর আধ্যাত্মিক শক্তি নেই, রুহানি শক্তি নেই, এ তো মানুষের কাছ থেকেই চিকিৎসা করে জোর করে দাবি করে টাকা নেয়, ওর সেই শক্তি কাজ করবে না আমার উপরে, আসলেই কাজ করে না। এই জন্য সত্যিকার অর্থে যারা চিকিৎসা করেন, যাদের দ্বারা আল্লাহর রহমতে কাজ হয়, তাদের দ্বারা খেদমত হচ্ছে, মানুষের উপকার হচ্ছে, তারা কিন্তু এই স্বভাবেরই হয়ে থাকেন। তারা অনেক কষ্ট করেন কিন্তু দাবি করে কখনো টাকা নেন না, যে যেটা দেয় খুশি মনে কাজ হওয়ার পর সেটা নিয়েই ওনারা সন্তুষ্ট থাকেন। তবে এখন দেখা যায় অনেকে এটাকে প্রফেশন হিসাবে নিচ্ছেন, যার কারণে তাদের দ্বারা খুব বেশি কাজ হচ্ছে এটা আমরা দেখতে পাই না। তারা নিজেরাও বিপদের মধ্যে আছেন, সেটা তারাও জানেন যে এই টাকাগুলো আসলে সহজে হজম করা যায় না, এগুলো বড় ধরনের একটা বিপদের কারণ হচ্ছে তাদের সামনের জীবনে, তাদের সন্তানদের জন্য, তার স্ত্রীর জন্য, তার পরিবারের জন্য। এই জন্য এই ধরনের খেদমতে যারা আছেন, তাদের আসলে অনেক ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। শয়তান তো লোভ দেখাবেই, বিভিন্ন ধরনের লোভ তো সামনে দেখানোই হবে, এগুলো থেকে বিরত থাকলেই শুধু এই ধরনের কাজে আল্লাহ চাইলে সফলতা আসতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের এই ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের হরর নাইটের 128তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম আমরা আমাদের এবারের হরর নাইটের 128তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লেগেছে তা কিন্তু ঘটনাগুলো শোনার পর এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে যেতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আপনাদের হরর বললাম, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন আমাদের পডকাস্ট ভিডিও কিন্তু শুরু হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি, কালো জাদু, ভুডু, প্রাচীন সভ্যতায় ভয়ঙ্কর যে ব্যাপারগুলো ছিল, রহস্যময় ব্যাপারগুলো ছিল, সেগুলো নিয়ে, কারিন নিয়ে, অনেক ধরনের বিষয়গুলোই কিন্তু আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে এই বিষয়েও আরো অনেকটা পথ আগাতে চাই। চলুন ঘটনায় চলে যাব। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আল আকসা, ওনার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। উনি ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করছেন। তো ঘটনাটি মূলত ঘটেছিল ওনার নানার সাথে। ওনার নানার নাম আনোয়ার হোসেন, আর যেই জায়গাতে ঘটেছে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাহপুর গ্রামে। সময়কাল 1985 কি 1986 সাল, তখন নানার বয়স ছিল 20-21 বছর। ওনার সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা এখানে দিয়েছেন আর কি। তার একটি ঘটনা এখন বলছি, আর একটা ঘটনা তালগাছ সম্পর্কিত। তো ওই সময় বিশেষ করে এই যে 20-21 বছর যখন ওনার বয়স ছিল, তখন ওনারা কি করতেন, বন্ধুদের সাথে একসাথে তাস খেলতেন। গ্রামের সিদ্দিক নামে এক লোক আছে আর কি, ওই সময় তো ওনার বাড়ির উঠোনে বসে ওনারা তাস খেলছিলেন একটা সময়। তো সিদ্দিক মিয়ার বাড়ির বিবরণটা একটু দেই। ওনার যে বাড়িটা, এই বাড়ি থেকে বের হলে একটা পুকুর, পুকুরের পাশে একটা বড় তালগাছ, তালগাছটা অনেক পুরনো, তালগাছের সাথে আম গাছ, তারপর বাঁশঝাড় রয়েছে, বিপরীত পাশে একটা মাজারও রয়েছে। তখনকার সময় ওই তালগাছ বা ওই পুকুরের পাশ দিয়ে যাবার সময় দিনের বেলাতেই নাকি অনেকেই ভয় পেয়েছে বলে জানা যায়। তো এই আল আকসা ভাইয়ের নানা, যিনি ওনার সাথে আরো পাঁচজন সাথী ছিল, খেলা শুরু করেছেন। তো খেলতে খেলতে কিন্তু অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 3টা বেজে গেছে। ওনারা মূলত রাতের বেলায় খেলা শুরু করেছেন, দিনের বেলাতেও খেলতেন, রাতের বেলাতেও খেলতেন। তো রাত প্রায় 3টা বেজে গেছে, পাঁচজন গিয়ে রুমের মধ্যে ঘুমিয়ে পড়ে। এখন তো রুমের মধ্যে আর জায়গা নেই, ঘুমানোর মতো আর খাটও নেই, তখন নানা আর কি করবেন, উনি চিন্তা করেন বাইরেই ঘুমিয়ে থাকি। তখন তো আর এই এলাকায় বিদ্যুৎ আসেনি, আর বাইরে যদি উনি ঘুমান বাতাসও লাগবে, আরাম লাগবে। তো উনি শুয়ে আছেন, যে টুলের উপর বসে ওনারা তাস খেলেছিলেন ওটা একটা লম্বা টুল, ওই টুলের উপরেই উনি ঘুমানোর জন্য শুয়ে পড়েছেন। ওনার ঘুম ঘুম ভাব কেবল আসবে, হঠাৎ করে মনে হলো ওনার বুকের উপর বড় একটা পা উঠে পড়েছে আর বুকের উপরে চাপ দিচ্ছে। উনি তাকালেন, তাকিয়ে দেখলেন যে একটা অন্ধকারের মতো কিছু একটা জিনিস, গুমোট অন্ধকার, ওনার সামনে দাঁড়িয়ে আছে। আর এক পা বুকের উপরে তুলে দিয়ে রেখেছে আর অন্য পা আর এক পাশে, সেটাও দেখা যাচ্ছে। মাথাটা নাড়িয়ে এটা উনি দেখতে পেলেন। উনি তো প্রাণপণ চেষ্টা করছেন এই পাটা বুকের উপর থেকে সরাতে, কিন্তু কোনোভাবেই উনি পারছেন না। মনে হচ্ছে ওনার বুকের হাড়গুলো এখনই মটমট করে ভেঙে যাবে। উনি ভাবছিলেন এখনই উনি মারা যাবেন, ওনার গলা দিয়ে কোনো আওয়াজই বের হতে চাচ্ছিল না। একটা পর্যায়ে উনি কিছুটা আওয়াজ করার মতো সামর্থ্য অর্জন করেছেন, তখনই ঘটে আরেকটা ঘটনা। সেটা হলো ওই জিনিসটা নাকি তার হাত মুখের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে করে সে কোনো আওয়াজ করতে না পারে। মুখের মধ্যে হাত ঢুকিয়ে দেবার কারণে তার সমস্যা আরো বেড়ে যায়। চিন্তা করলেন, এখনই তো মরে যাব, দেখি বাঁচার শেষ চেষ্টাটা করে দেখি। এই যে হাতটা যে মুখের মধ্যে ঢুকিয়েছে, ওনার যে মারির দাঁত, এই মারির দাঁতের এক সাইডে আর কি একটা আঙ্গুল পড়ে গেছে। উনি কি করেছেন, সজোরে ওই আঙ্গুলে দিয়েছেন কামড়, এমন জোরে কামড় দিয়েছেন, উনি তো চিন্তা করেছেন যে আমি মারাই যাব, বাঁচার শেষ চেষ্টাটা করি, এই জন্য কামড়ের জোরটাও ছিল মারাত্মক লেভেলের। যখন কামড় দিয়েছেন উনি, সাথে সাথে নাকি ওই জিনিসটা বুকের উপর থেকে পা সরিয়ে ফেলে, আর বাদুর বা চামচিকা বা চিকা যদি এক ধরনের শব্দ করে না, যদি তারা চিৎকার চেঁচামেচি করে, কিরকম শব্দ হয়, চিক 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 করে শব্দ হয়, ওই রকম শব্দ করা শুরু করেছে। আর ওই জিনিসটা দ্রুত মনে হলো কোথায় যেন চলে গেল। তখন তো নানা লাফ দিয়ে উঠে পড়েছেন আর ওই ঘরের মধ্যে ঢুকে গেছেন আর কি। তো ঘরের মধ্যে যেহেতু উনি ঢুকে গেছেন, অন্যদেরকে ডাকাডাকি করেন, অন্যরা বলে কি হয়েছে কি হয়েছে, তখন সবাইকে বলেন এই ঘটনা। তো এটা তো গেল একটা ঘটনা, এরপর আসি দ্বিতীয় ঘটনায়। এটা তালগাছকে নিয়ে ঘটনা আর কি। তো এই তালগাছ নিয়ে নাকি আরো অনেক ঘটনাই আছে। মূলত এই যে তালগাছটা, এই তালগাছটা কেটে ফেলে, মূলত এই তালগাছটা যিনি কেটে ফেলেন তার নাম হচ্ছে সম্রাজ। তো এই ভদ্রলোক উনি যখন তালগাছটা কাটেন, এটা কাটার পর এই তালগাছটা দিয়ে উনি ওনার ঘরের বিভিন্ন জিনিস তৈরি করেছেন। বিশেষ করে ঘর তৈরি করতে গেলে ঘরের খুঁটি, তারপর ঘরের যে আড়া, বিশেষ করে ওই যে চালের নিচে যে আড়া থাকে, এই আড়াগুলো দেয়া হয়। তো শুধু যে আড়া দিয়েছেন তা না, এই তালগাছের বিভিন্ন অংশ দিয়ে উনি ঘরের দরজার কাঠও তৈরি করেছেন আর কি। বিশেষ করে তালগাছের যে অংশগুলো, এগুলো তো একদম সরাসরি ওরকম কাঠ হিসাবে ব্যবহার করাটা মুশকিল হয়ে যায়, এটা খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না, তারপরও উনি কাঠ হিসেবে ব্যবহার করেছেন। উনি যখন এই তালগাছটা কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন নাকি অনেকেই মানা করেছিল যে তুমি এটা কেটো না, আছে না অনেকদিন, থাকুক থাকুক। অনেকেই চেষ্টা করেছে কাটার জন্য, বাধা পেয়েছে, কেউ তো কাটেনি, তুমি কেটো না। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই যে সম্রাজ নামক যিনি ব্যক্তি, উনি এলাকাতে খুব একটা থাকতেন না। ওনার ঢাকায় একটা বেকারি ছিল, আর ওনার তিন ছেলে এক মেয়ে। তো উনি যেহেতু খুব একটা গ্রামে থাকতেন না, যার কারণে গ্রামের এই বিষয়গুলো নিয়ে ওনার খুব একটা মাথা ঘামানোর দরকারও ছিল না। এদিকে ওনার যেই স্ত্রী সন্তান, এই সন্তানদেরকে উনি গ্রামে বেশ কিছুদিনের জন্য রেখে গিয়েছিলেন। এর মধ্যে ঘটে গেল একটা ঘটনা, সেটা হলো ওনার বাড়িতে বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই যে তালগাছের যে অংশগুলো দিয়ে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে কাঠের মতো করে তৈরি করে, এইখানে নাকি কোনো কারণ ছাড়াই আগুন ধরে যেত। তখন ওনার স্ত্রী, তারপরে যে সম্রাট সাহেবের মা, তারা তড়িঘড়ি করে সেই আগুন নেভানোর কাজ করতেন। কথা নাই বার্তা নাই হঠাৎ করে আগুন ধরে গেছে, কি একটা মুসিবত! এরকম তো আসলে চলা কঠিন, বা এরকম যদি চলতে থাকে তাহলে তো ওনারা ঘরের মধ্যে পুরেই মারা যাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই বাড়িতে ঘটতে লাগল। এখন আর একটা সমস্যা হয়, তা হচ্ছে এক রাতের বেলা ওনারা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উপর থেকে একটা দা পড়ে। আল্লাহর কি অশেষ সহমত, এই দায়ের ধারালো অংশটা কিন্তু মাথার উপর পড়েনি, পড়েছে উল্টো পাটটা। উল্টো পাটটা পড়ার কারণে কিন্তু মাথা ফেটে গিয়েছিল, প্রায় ১২টা সেলাই লেগেছিল। যদি কোনো কারণে দায়ের ধারালো অংশটা পড়ত, তাহলে তো মৃত্যু নিশ্চিত। আরো একটা রহস্যময় ব্যাপার হচ্ছে, কেউ কিন্তু মাথার উপর সাইডে, অর্থাৎ যেখানে ঘুমান তার উপরে এই দা, বটি, কুড়াল এগুলো কিন্তু রাখে না। এগুলো কোত্থেকে এলো এটা কিন্তু ওনারা বুঝতেই পারছিলেন না। আরো একটা ব্যাপার হচ্ছে, যখন ওনারা এই বাড়িতে আসলেন আর কি, বিশেষ করে নতুন করে যখন এটা মেরামত করেছেন, নতুন করে ঘরটা তৈরি করেছেন, ওনার স্ত্রী এসেছেন, তো এই সম্রাট সাহেবের সাথে ওনার স্ত্রীর নাকি সবসময় খালি ঝগড়া লাগে। কথা নাই বার্তা নাই, খালি ঝগড়া আর ঝগড়া, ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া চলতে থাকে। ওনার সন্তান, বিশেষ করে ছেলে যেগুলো ছিল, এরা কিন্তু ছিল ছোট। ওনার ছোট দু ছেলে, মেজর এবং যে ছোট, এরা নাকি খেলছিল। একটা পর্যায়ে এই মেজর ছেলে ছোট ছেলের মুখের উপর নাকি বালিশ চেপে ধরেছে, এটা কিন্তু এই সম্রাট সাহেবের স্ত্রী দেখতে পাচ্ছিলেন না। পাশ থেকে একজন লোক উনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন, উনি এটা দেখেন, একজন ভদ্র মহিলা, উনি বলেন এই দেখো না তোমার ছেলে তো আর ছেলেকে মেরে ফেলছে। তখন ওনার এটা খেয়াল আসে, আরে আমি পাশেই বসা, আমি এটা খেয়াল করলাম না কেন। তখন দ্রুত এই ছেলেটাকে সরিয়ে দেওয়া হয়। এই ছেলেটাও বলতে পারে না, কারণ তার বয়স তো কম। এরকম একটা ঘটনা ঘটল, আর হয়তো বা অল্প কয়েক সেকেন্ড হলেই বাচ্চাটা মারা যেত, কিন্তু ওই মেজো ছেলেও বলতে পারে না আসলে ঘটনাটা কি হয়েছে। তো এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তবে একটা মর্মান্তিক ঘটনা ঘটে, তা হচ্ছে এই সম্রাট সাহেবের স্ত্রী উনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। খুবই দুঃখজনক এই ব্যাপারটা ঘটে যায়, কিন্তু এখানে সবচেয়ে রহস্যময় যে ব্যাপারটা, উনি কিন্তু দরজার কোন কাঠ বা উপরে এমন কোন কাঠ, এমন কোন কাঠের সাথে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দেননি যেখানে একটা মানুষ মারা যেতে পারে। উনি ফাঁস দিয়েছেন ঘরের যে বেড়ার কাঠ থাকে, এই বেড়ার কাঠের সাথে, এখানে একটা মানুষ ঝুলতেই পারে না, ঝুললেও তখন কিন্তু শব্দ হবে, কারণ ঝুলে পড়লে এই বেড়ার সাথে এক ধরনের শব্দ হবে, এরকম কোন শব্দই কিন্তু হয়নি। মনে হচ্ছিল তাকে কেউ মেরে ফেলেছে, আর মারার পর ওখানে কেউ ঝুলিয়ে দিয়েছে। এই ঘটনার পর এই সম্রাট সাহেবের মা উনি মানসিকভাবে প্রচণ্ড রকমের ভেঙে পড়েন, একরকম পাগলই হয়ে যান বলতে হবে। কেউ যদি তার বাড়িতে আসত সে গালিগালাজ করত, চিৎকার চেঁচামেচি করত। এখনও নাকি ওরকমই আছে, এখনো বিষয়টা এরকমই আছে, ওনার মা এখনো জীবিত আছেন, বৃদ্ধা মানুষ, তারপরও ওনার মাথা কিন্তু এখনো সেই আগের মতো রয়ে গেছে, কেউ আসলেই তার দিকে তেড়ে যান। সম্রাট সাহেব এরপরে ওনার সন্তানদেরকে নিয়ে ঢাকায় চলে আসেন। তো এটা তো গেল একটা ঘটনা, এরপরে আসি আর একটা ঘটনাতে। এই ঘটনাটা এই যে ওদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন আলাক্সা ভাই, ওনার যিনি নানা আনোয়ার হোসেন, তো উনি মূলত কিন্তু কৃষক ছিলেন। তো উনি তো যেখানে ধান চাষ করেন, আর ওখানে ওনার কিন্তু ছয়টা গরুও ছিল, মূলত ওই গরুগুলো ওই আশেপাশে বাঁধতেন আর কি, গরুগুলো ঘাস খেত। এছাড়া উনি বর্ষাকালে বিলে মাছ ধরতেন, সব মাছ বিক্রি করতেন না, কিছু মাছ পরিবারের সদস্যদেরকে খাওয়ানোর জন্য নিয়ে আসতেন। সাল 1995 এরকম হবে আর কি, একদিন সন্ধ্যায় জাল ফেলেছেন সুলতানপুরের বিরামপুর নামক একটা জায়গায়। তো ক্ষেতের মাঝখানে বিল রয়েছে, ওখানে দুটো বিল রয়েছে, একটা বিল থেকে আর একটা বিলের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটারের মতো আর কি। তো ওনাদের দুটো গ্রুপ ছিল, এক গ্রুপ একটা বিলে জাল ফেলেছে, আর একটা গ্রুপ আর একটা বিলে আছে। কথা ছিল যে ওনারা যখন প্রথম বিল থেকে মাছ ধরে দ্বিতীয় বিলে যাবেন তখন ওই গ্রুপটা ওনাদের সাথে মাছ ধরবেন। তো ওনারা কিছু মাছ ধরেছেন, এরপর ওনারা বেশ কয়েকজন মিলে রওনা দিয়েছেন। তো ওনার সাথে আর একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে আলামিন, এই আলামিন নানা, মানে ওই নানার সমবয়সী আর কি। তো দুজন মিলে রওনা দিয়েছেন, প্রথম বিল থেকে দ্বিতীয় বিলে যাবেন। এই মধ্যবর্তী দূরত্বে কিন্তু কোন ঘর বাড়ি বাসা বাড়ি নাই, শুধু ক্ষেত আর ক্ষেত, ধানের জমি, তারপর আইল, তো এগুলো ধরে যেতে হবে। মোটামুটি ওনারা যে পথ দিয়ে যাবেন এটা কোনাকুনি পূর্ব দিকে যেতে হবে, ওনারা তো সবাই পথ চেনেন, চাঁদের আলোতে অনায়াসেই ওনারা যেতে পারবেন, আর সবসময় এটা করেনও আর কি, জানো আর কি। তো দুজন বন্ধু মিলে কথা বলতে বলতে অনেকক্ষণ হাঁটছেন, হাঁটার পর ওনারা চিন্তা করছেন কি ব্যাপারে এতক্ষণ হাঁটলাম, দ্বিতীয় বিলটা কই, বিল আসে না কেন। একটা পর্যায়ে দেখতে পেলেন ওনারা যেখান থেকে হাঁটা শুরু করেছিলেন ওই জায়গাতেই আসেন। তো সময়টা ছিল কার্তিক মাস, কিছুটা কুয়াশা পড়েছে, কারণ কার্তিক মাসে কিন্তু গ্রামাঞ্চলে রাতের বেলা কিছুটা কুয়াশা পড়ে আর কি, অনেক দূরে স্বাভাবিকভাবে যখন দেখা যায় কার্তিক মাসে কিন্তু রাতের বেলা অনেক দূরে দেখা যায় না, মানে হালকা যে কুয়াশা থাকে এই কারণে। ওনারা চিন্তা করলেন যে আমরা কি ভুল দিকে আসলাম নাকি, কিন্তু না, ওনারা তো ঠিক দিকেই আছেন, সারা রাত ধরে হেঁটেছেন দুজন মিলে, কিন্তু কোনোভাবেই ওনারা সেই দ্বিতীয় বিলে যেতে পারছেন না। এদিকে ওই যে গ্রুপটা তারা অপেক্ষা করছে যে কখন ওনারা আসবেন, তারপর মাছ ধরবেন, ওনাদের দেরি দেখে তারা তাদের মতো করে মাছ ধরতে শুরু করেছে। ওনারা সারাটা রাত দুজন মিলে এভাবে ঘুরেছেন, ভয়ে একজন আরেকজনকে ধরে রেখেছেন। আল্লাহর অশেষ রহমতে ভয়ঙ্কর কোনো কিছু না দেখলেও সারা রাত একই জায়গায় ঘুরেছেন, অনেকক্ষণ পরপর বারবার একই জায়গাতেই ফেরত আসেন। আল্লাহর রহমতে এর থেকে ভয়ের ঘটনা ওই রাতে আর ওনাদের সাথে ঘটেনি। রাতের বেলা এই ধরনের পথ ভুলানো জিনগুলোকে গয়লান বলা হয়। আমরা বিভিন্ন সময় ধরনের ঘটনা শেয়ার করেছি ভুলোর ছলনা শিরোনামে। মূলত এই ভুলো জিনগুলো মানুষকে ক্লান্ত করে ফেলে, ক্লান্ত করতে করতে একটা পর্যায়ে এমন অবস্থা করে ফেলে তখন আর জীবনী শক্তি থাকে না, তখন নাকি মানুষদেরকে তারা মেরে ফেলে। এর থেকে বাঁচার উপায় কি? আজান দিতে হবে। আজান দিলে ইনশাল্লাহ এই সমস্যা কেটে যাবে। শুধু যে এরকম ঘটনা ঘটে তা না, হঠাৎ করেই পথের মধ্যে কুয়াশা এনে দেয়, ধোঁয়া এনে দেয়, কিছুই দেখা যায় না, হঠাৎ করে এরকম হয়। তখন আশপাশে কোনো কিছুই দেখা যায় না, আশপাশ দিয়ে যদি গাড়ি চলে একটা গাড়িও তখন ক্রস করে না, মানে তখন এদেরকে একটা ভিন্ন জগতে নিয়ে যায়, ভিন্ন ডাইমেনশনে নিয়ে যায়। আজান দেয়া ছাড়া এই সমস্যা কাটে না। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি আল আকসা ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আফটান্স পি ইউটিউব চ্যানেলে ফিয়ার উইথ টুয়েসডের নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।